exclusively on FusionBD.com.
শুনছি ডিবিসি রেডিও 89.2 FM, সবাইকে কুয়াশা স্বাগত জানাচ্ছি। আমি আরজে শর্মি, আর শুরুতে রয়েছে আমাদের এক্স ওয়াইজ এর সত্য ঘটনা, তারপরে কুয়াশার আরেকটি গল্প। কিন্তু তার আগে জানিয়ে দিতে চাই যে কুয়াশার গল্প পাঠানোর প্রতিযোগিতা কিন্তু এখনো চলছে, এখনো কিন্তু সময় আছে। আমরা অনেক গল্প পেয়ে গেছি, কিন্তু আপনাদের জন্য আরো সুযোগ করে দিচ্ছি গল্প পাঠাবার। তাই যারা কুয়াশায় গল্প বা স্ক্রিপ্ট পাঠাতে চান, পাঠিয়ে দেবেন কুয়াশা 89.2@gmail.com এই ইমেল অ্যাড্রেসটিতে। আমি আবারও ইমেল অ্যাড্রেসটি বলছি, kuasha89.2@gmail.com। এখানে পাঠাতে হবে এবং 7,500 থেকে 8,000 শব্দ হতে হবে কম পক্ষে, মিনিমাম। এর নিচে বা এর কম হলে গল্প ছোট হয়ে যাবে, তখন আপনারাই বলবেন যে আজকের গল্প এত ছোট ছিল কেন। তো ঠিক আছে, আসুন তাহলে আমরা শুরু করে দেই কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা। ও, তার আগে আরেকটা কথা বলে দিই, একদম মনে ছিল না, বইমেলা কিন্তু দুদিন বাড়ানো হয়েছিল, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 28 আমরা সবাই জানি, আরো পরে দুদিন 1-2 অর্থাৎ মার্চের 2 তারিখ পর্যন্ত 21 বইমেলা চলছিল। তো 21 বইমেলায় কুয়াশা যারা সংগ্রহ করতে পেরেছেন, কুয়াশা নতুন, কুয়াশা 4 অনন্য প্রকাশনী থেকে, তারা অত্যন্ত লাকি। কিন্তু যারা পারেননি, তারা চাইলে এখনো সেটা পেতে পারেন। যেটা করতে হবে আপনাকে, অনলাইন থেকে কিনতে হবে, rakamani.com কিংবা আরো অন্যান্য অনলাইনের যারা বই বিক্রি করেন তাদের কাছ থেকে আপনারা অনলাইনে বইটি পেয়ে যাবেন। আর বিভিন্ন বইয়ের দোকান আছে বাংলাদেশের আনাচে কানাচে, যেখানে আপনারা থাকুন না কেন, আপনাদের বইয়ের দোকানগুলোতে খোঁজ নেবেন, সেখানে পেতে পারেন। আপনি পাওয়ার সম্ভাবনা খুব বেশি, বিশেষ করে বড় শহরগুলোতে। কিন্তু অন্যান্য জায়গায় যারা আছেন, তারা অনলাইন থেকে কালেক্ট করে নিতে পারেন বইটি। এবং প্রতিযোগিতায় যারা বিজয়ী হচ্ছেন তাদের জন্য তো পুরস্কার থাকছেই, আর পুরস্কার কি সেটা বলবো না, তার মধ্যে কুয়াশার বইটি থাকতেও পারে হয়তো। তার কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকের কুয়াশার এক্স ফাইলস এর সত্য ঘটনা শুনতে। আর আজকের গল্পের নাম হচ্ছে দ্য মার্ডার অফ ইয়োভান অল্টন। আসুন তাহলে শুনি দ্য মার্ডার অফ ইয়োভান অল্টন এর সত্য ঘটনা। পম্পানো বিচ, ফ্লোরিডা, 2010 সালের ঘটনা। ফ্লোরিডার পম্পানো বিচ এরিয়াটা তখন অনেক খোলামেলা একটা জায়গা ছিল, খুব বেশি মানুষ বসবাস করত না সেখানে। তাছাড়া একটু ভেতরের দিকে হয়, টুরিস্টরা এদিকে একটু কম আসত, আর এখানে যারা থাকতো তারা সবাই খুব আমোদ প্রবোধ ছিল, সারা বেলা এদিক সেদিক ঘুরে বেড়াত, পম্পানো বিচে খেলাধুলা করত। সেখানে ছিল অনেক ক্যাসিনো, যেখানে যে কেউ গিয়ে যখন ইচ্ছে তখন পোকার খেলতে পারত। আর সেখানে কারো পার্টি করার জন্য কোনো উৎসবের প্রয়োজনই হতো না, সব সময় কোনো না কোনো কারণে পার্টি লেগেই থাকত। এভাবে সবাই সেখানে একসাথে মিলেমিশে থাকত। ফ্লোরিডার পম্পানো বিচের পাশেই থাকত রবার্ট অল্টন আর ইয়োভান অল্টন, তাদের সাথে থাকত তাদের একমাত্র সন্তান ব্রায়ান রবার্ট অল্টন। আর ইয়োভান অল্টন খুব ঘুরতে পছন্দ করত, দেশ বিদেশে ট্রাভেল করা ছিল তাদের নেশার মতো। সময় সুযোগ পেলেই তারা চলে যেত বিভিন্ন জায়গায়, কখনো সমুদ্রের পাড়ে, কখনো পাহাড়ে, আবার কখনো জঙ্গলের ভেতর। রবার্ট অল্টন আর ইয়োভান অল্টন যেখানেই যেত, তারা তাদের সাথে তাদের একমাত্র ছেলে ব্রায়ানকেও সঙ্গে করে নিয়ে যেত। ছোটবেলা থেকেই তারা তাদের ছেলেকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, নিজের জীবনকে কীভাবে উপভোগ করতে হয় তা সবকিছু শিখিয়ে দিয়েছে তাদের ছেলেকে। ইয়োভান অল্টন আমোদপ্রবণ হলেও একজন মা হিসেবে সে ছিল একদম পারফেক্ট, ছেলের সাথে তার সম্পর্ক ছিল দুজন বন্ধুর মতো। ইয়োভান অল্টন মানুষ হিসেবে ছিল অসাধারণ, নিজের পরিবার, মা বাবা ভাই বোনদের কাছ থেকে দূরে থাকলেও সব সময় তাদের সাথে যোগাযোগ রাখত, এমনকি সে প্রায় তার মায়ের বাসায় গিয়ে তাদের দেখে আসত, ঘুরে আসত তার ভাই বোনদের বাড়ি থেকে। তার ভাই বোনের ছেলেমেয়েরা তাকে খুব পছন্দ করত। ইয়োভান অল্টন একটা লোকাল কনস্ট্রাকশন ফার্মে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করত। ইয়োভান অল্টন তার কাজকে খুব বেশি ভালোবাসত, ভালোবাসত তার সহকর্মীদেরকেও, কাজেই সে কখনো প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে চলত না, সে সবসময় নিজে কাজ করত আর অন্যদেরকেও কাজে সাহায্য করত। এই জন্য তার কর্মস্থলে সবাই তাকে খুব পছন্দ করত। এখানেই শেষ না, ইয়োভান অল্টন ছিল ক্রিয়েটিভ, সে তার অবসর সময় ঘরে বসে নিজের জন্য পেইন্টিং করত। ইয়োভান অল্টন ক্রিয়েটিভ হলেও তার স্বামী রবার্ট অল্টন ছিল সাধারণ একজন বিজনেসম্যান। একজন বিজনেসম্যান হলেও তার মধ্যে ছিল বিশেষ কিছু গুণ, যেমন সে তার বিজনেসকে খুব অল্প সময়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারত। আর এই সবকিছু মিলিয়ে রবার্ট অল্টন আর ইয়োভান অল্টন খুব সুখে সংসার করছিল, বিয়ে 30 বছর পার হয়ে গেলেও তাদের মধ্যে ভালোবাসার কোনো অংশই কমে যায়নি। তারা সব সময় একে অপরকে তাদের সব কাজে উৎসাহ আর সাপোর্ট দিয়ে চলত। 2005 সালে তাদের একমাত্র ছেলে ব্রায়ানের বিয়ে হয়। সেই দিনটা ছিল রবার্ট অল্টন আর ইয়োগেনের জন্য অনেক আনন্দের একটা দিন। তারা দুইজনই তাদের ছেলেকে বিয়ে করতে দেখে খুব খুশি ছিল। রবার্ট ও ইয়োগেনের পরিবারটা খুব সাজানো গোছানো হলেও তাদের দুজনের একটা বাজে অভ্যাস ছিল, সেটা হচ্ছে জুয়া খেলার অভ্যাস। ছেলে বিয়ে হয়ে যাওয়ার পর রবার্ট ওয়াল্টন আর ইয়োগেন ওয়াল্টনের হাতে অনেক বাড়তি সময় থাকে। এই সময়টা তারা এনজয় করার জন্য সেখানকার লোকাল ক্যাসিনোতে গিয়ে সময় কাটানো শুরু করে। জুয়া খেলার নেশা আবার তাদের পেয়ে বসে। 2007 সালে রবার্ট ওয়াল্টন আর ইয়োগেন ওয়াল্টন তাদের বাড়ি বিক্রি করে দিয়ে একটা বড় বাস, যাকে বলে আরভি, সেটা ভাড়া করে পুরো বিশ্ব ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়ে পড়ে। ইয়োগেনের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে পুরো দেশ ঘুরে বেড়াবে, আর তার মনের মতো স্বামী পাওয়াতে এই ইচ্ছেটাও পূরণ হওয়ার পথে ছিল। এর মধ্যে তারা পথে যেই ক্যাসিনো পেয়েছে সেখানেই থেমে জুয়া খেলেছে। এইভাবে কেটে যায় প্রায় 1 বছর। এই 1 বছর তারা তাদের আরভি নিয়ে পুরো আমেরিকা ঘুরে দেখেছে। এরপর তারা একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্য আবার ফ্লোরিডাতে ফিরে আসে। এখানে এসে তারা তাদের সেভিংস কাজে লাগায় আবার রবার্টের বিজনেস শুরু করবার জন্য। তারা তাদের জমানো টাকা দিয়ে একটা বাড়ি কিনে, যে বাড়ির দোতলা তাদের থাকার জন্য, নিচতলা রবার্টের অফিসের জন্য সাজানো হয়। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ এর মধ্যে একদিন ইয়োগেন ওয়াল্টনের বোনের ছেলে মারা যাওয়ার সংবাদ আসে। ইয়োগেনের বোনের ছেলের নাম শন। শন অনেক আগে থেকে মাদকাসক্ত ছিল, তার মৃত্যুও হয় মাদকের কারণে। এই সংবাদ ইয়োগেন ওয়াল্টনের মন ভেঙে দেয়। সে তার ভাই বোনের ছেলে মেয়েদের খুব বেশি আদর করত। এভাবে কেটে যায় কয়েক বছর। 2010 সালের 4 এপ্রিল সেদিন সকালে ইয়োগেনের ছেলে আর তার ওয়াইফ আর দুই ছেলে মেয়ে নিয়ে মায়ের বাড়িতে ঘুরতে আসে। ছেলের পরিবারকে দেখে রবার্ট ওয়াল্টন আর ইয়োগেন ওয়াল্টন খুব বেশি খুশি হয়ে যায়। তারা সেদিন পুরো দিন অনেক মজা করে কাটায়। সারা দিন ঘুরে বিকেলবেলা তারা আবার তাদের বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়ি পৌঁছতে না পৌঁছতেই ব্রায়ানের কাছে একটা ফোন কল আসে। ফোনটা তার বাবা রবার্ট ওয়াল্টনের। সে ফোন দিয়ে তাকে জানায় তার মা অর্থাৎ ইয়োগেন ওয়াল্টন অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু বাসায় ফিরছে না। সে সব জায়গায় তার মাকে খুঁজছে কিন্তু কোথাও নেই। ব্রায়ান তাকে জিজ্ঞেস করে যে তার মা কোথায় গিয়েছিল। তখন সে বলে সে আর তার মা দুজন মিলে তাদের বাড়ি থেকে একটু দূরে একটা ক্যাসিনোতে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার মাঝপথে সে তার বোনের ছোট ছেলেকে দেখতে রিহ্যাব সেন্টারে গিয়েছিল। কথা ছিল সেখান থেকে ফিরে এসে তার মা রবার্টের সাথে ক্যাসিনোতে দেখা করবে, কিন্তু সে আর সেখানে ফিরে আসেনি। রবার্ট ভেবেছিল সে হয়তো তার বাসায় ফিরে গেছে, তাই এটা নিয়ে সে আর কোন দুশ্চিন্তা করেনি। রাতে বাসায় এসে দেখে ইয়োগেন বাড়িতে নেই। সে তাকে অনেকবার ফোন দেয়, ফোনে রিং হচ্ছে ঠিকই কিন্তু কেউ ফোন ধরছে না। ইয়োগেন তাদের মিনি ভ্যান নিয়ে গিয়েছিল, সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রায়ান তার বাবাকে বলে যে প্রায় 1 মাস আগে তার মা একবার তাকে ফোন দিয়ে বলেছিল সে তার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তার বাবার ফোনও বন্ধ, কিন্তু তার কিছুক্ষণ পরে তার বাবা ফোন অন করে তাকে জানায় যে সে একটা জরুরি মিটিং এ ছিল, তার ফোন বন্ধ করে রাখতে হয়েছে। এটা বলে সে তার বাবাকে আশ্বাস দেয় যে হয়তো এবার তার মায়ের সাথে এরকম কিছু একটা হয়েছে, তাই যেন সে কোনো দুশ্চিন্তা না করে। তার বাবা তাকে বাসায় আসতে বলে। সে বলে সে কিছুক্ষণের মধ্যেই বাসায় এসে তার বাবাকে নিয়ে মাকে একসাথে খুঁজতে বের হবে। ব্রায়ান তার বাবার বাসায় আসতে আসতে রবার্ট তার পাশের বাড়ির অ্যাডাম ট্রিগার বাফকে এই ঘটনাটা জানায়। অ্যাডাম ট্রিগার বাফ তাদের বাড়ির পাশেই একটা কমপ্লেক্সে কাজ করছিল তখন। এর মধ্যেই তার ছেলে ব্রায়ান বাড়িতে এসে পৌঁছায়। সে আর তার ছেলে মিলে বেরিয়ে যায় ইয়োগেন ওয়াল্টনকে খুঁজতে। তারা প্রথমেই যায় সেই ক্যাসিনোতে। ইয়োগেন ওয়াল্টনের সাথে যেহেতু গাড়ি ছিল, তার মানে এমনটাও হতে পারে যে সে হয়তো আবার এখানে ফিরে এসেছে। ব্রায়ান আর তার বাবা ক্যাসিনোর পার্কিং লটে তার মায়ের গাড়ি খুঁজতে থাকে, কিন্তু সেখানে গাড়ি নেই। ক্যাসিনোর ভেতরে গিয়েও তাকে খুঁজে আসে কিন্তু কোথাও নেই ইয়োগেন ওয়াল্টন। এরপর তারা সেই রিহ্যাব সেন্টারে যায় যেখানে ইয়োগেন ওয়াল্টনের যাওয়ার কথা ছিল, কিন্তু এত রাতে রিহ্যাব সেন্টার বন্ধ হয়ে গেছে। রিহ্যাব সেন্টারের বাইরেও কোন গাড়ি পার্ক করে রাখেনি। এবার রবার্ট আর ব্রায়ান দুজনেই চিন্তায় পড়ে যায়। এবার তারা রাস্তায় গাড়ি চালিয়ে ইয়োগেন ওয়াল্টনকে খুঁজতে থাকে। অনেকখানি রাস্তা পার হওয়ার পর একটা আন্ডার কনস্ট্রাকশনের বাড়ির সামনে ইয়োগেন ওয়াল্টনের গাড়ি খুঁজে পাওয়া যায়। ইয়োগেন ওয়াল্টনের গাড়ি দেখতে পেয়ে রবার্ট দৌড়ে যায় গাড়ির সামনে, তারপর গাড়ির ভিতর তাকিয়ে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। ব্রায়ান ততক্ষণে বুঝে গেছে। সে আস্তে আস্তে হেঁটে গাড়ির সামনে গিয়ে দেখে সে যা ধারণা করেছিল ঠিক তাই। গাড়ির ভেতর পড়ে আছে তার মায়ের লাশ। ফ্লোরিডার কম্পানো বিচের পাশেই একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ির সামনে নিজের গাড়ি থেকে ইয়োভেন অল্টনের লাশ খুঁজে পাওয়া যায়। লাশ খুঁজে পায় তার স্বামী রবার্ট অল্টন আর ছেলে ব্রায়ান। তারা কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। পুরো ঘটনাটা বুঝতে তাদের কিছু সময় লেগে যায়। কিছুক্ষণ পর ব্রায়ান 911 ফোন করে পুলিশকে জানায় যে তার মায়ের লাশ খুঁজে পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ আসার কিছুক্ষণের মধ্যেই রবার্ট অজ্ঞান হয়ে পড়ে যায়। পুলিশের সাথে আসা অ্যাম্বুলেন্স রবার্টকে হাসপাতালে নিয়ে যায়, আর এখানে চলতে থাকে তদন্ত। রাত তখন 1:20। গাড়িতে ইয়োভেন অল্টনের লাশ দেখে পুলিশ ভেবেছিল তার মাথায় কেউ গুলি করেছে, কারণ সেখানে অনেক রক্ত পড়েছিল। পুলিশ প্রথমে সন্দেহ করে ইয়োভেন অল্টনের স্বামী রবার্ট অল্টন আর তার ছেলে ব্রায়ানকে, কারণ তারা বলছে ইয়োভেন অল্টন নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু তারা এই সম্পর্কে পুলিশের কাছে কোন রিপোর্ট করেনি, আর ইয়োভেন অল্টনের লাশ তারাই আগে খুঁজে পেয়েছে। তারা প্রথমে ব্রায়ানকে জিজ্ঞাসাবাদ করে, জানতে চায় সেদিন সন্ধ্যা সে কোথায় ছিল। ব্রায়ান পুলিশকে জানায় যে সে তার বাড়িতেই ছিল, তার ছেলে মেয়ে আর ওয়াইফের সাথে। রাত 3:00 রবার্টকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। সে হাসপাতাল থেকে বের হয়ে সোজা চলে আসে ক্রাইম সিনে। পুলিশ সে রাতে তাকে আর কিছু জিজ্ঞাসাবাদ করে না, কারণ সেই মুহূর্তে তার মানসিক অবস্থা ভালো ছিল না। সে সেখানে গিয়ে শুধু কাঁদছিল। পরদিন সকালে পুলিশ রবার্টকে পুলিশ স্টেশনে ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশ তাকে জিজ্ঞেস করে আগের রাতে কি কি হয়েছিল সব বলার জন্য। রবার্ট পুলিশকে জানায় তার ছেলে ব্রায়ান বাড়ি থেকে চলে যাওয়ার পর বিকেল 5:30 সে আর তার স্ত্রী ইয়োভেন অল্টন মিলে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে যায়। সেখানে খাওয়া দাওয়া শেষ করার পর তারা বাসায় চলে আসে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যায় তারা বের হয় ক্যাসিনোতে যাওয়ার জন্য। সে ক্যাসিনোতে নেমে যায় আর ইয়োভেন অল্টন যায় রিহ্যাব সেন্টারে তার বোনের ছোট ছেলেকে দেখতে। সে পুলিশকে আরো জানায় যে ইয়োভেন অল্টনের বোনের ছোট ছেলে অনেক আগে থেকে মাদকাসক্ত। তার বড় ভাই এই মাদকের কারণে মারা গিয়েছিল, তাই তার মা বাবা তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। তারা চায় তাদের ছোট ছেলেটা অন্তত যেন ভালো হয়ে যায়, তাই তাকে রিহ্যাব সেন্টারে রেখে আসে। ইয়োভেন অল্টন তার বোনের দুই ছেলেকে অত্যন্ত পছন্দ করত, সে প্রায় সেখানে যেত ওকে দেখে আসতে। রবার্ট পুলিশকে আরো জানায় যে সে ইয়োভেন অল্টনকে বেশ কিছু টাকা দিয়েছিল। নিজের কাছে সেই টাকা রাখলে সে ক্যাসিনোতে সব খরচ করে ফেলত, তাই ইয়োভেন অল্টনের কাছে টাকা রাখাটাই তার কাছে সেফ মনে হয়েছিল। সে চলে যায় ক্যাসিনোতে আর ইয়োভেন অল্টন চলে যায় রিহ্যাব সেন্টারে। সকাল হতে না হতে ইয়োভেন অল্টনের মৃত্যু সংবাদ সবার কাছে পৌঁছে যায়। সেখানকার কেউ যেন এটা বিশ্বাসই করতে পারছিল না। এই এলাকায় এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে কিনা কারো মনে নেই। ফ্লোরিডার পম্পানো বিচ এরিয়াটা সবার কাছে খুব নিরাপদ একটা জায়গা, কিন্তু এখানে যখন এমন একটা খুনের ঘটনা ঘটে তখন এটা সবার মনে নিরাপত্তার একটা প্রশ্ন নিয়ে আসে। সবাই আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে যায়। রাতের বেলা বের হতে হলে একটু সাবধানতা অবলম্বন করতে থাকে। এদিকে রবার্ট পুলিশকে জানায় যে সে তার স্ত্রী ইয়োভেন অল্টনকে $300 ক্যাশ দিয়েছিল যাওয়ার সময়, কিন্তু পুলিশ যখন ইয়োভেন অল্টনের মৃতদেহ খুঁজে পায় তখন সেখানে কোনো টাকা তারা খুঁজে পায়নি। এবার পুলিশ ধারণা করতে থাকে হয়তো ইয়োভেন অল্টনের সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এছাড়া আর কিছুই যুক্তিযুক্ত মনে হচ্ছিল না তাদের। পুলিশ ধারণা করে হয়তো কেউ ক্যাসিনো থেকে ইয়োভেন অল্টনকে ফলো করছিল, তারপর যখনই সময় পেয়েছে সে ইয়োভেন অল্টনের উপর হামলা চালিয়েছে, তারপর তার গাড়ি এনে এমন একটা জায়গায় ফেলে রেখেছে যেখানে কেউই সচরাচর যাওয়া আসা করে না। কিন্তু পুলিশ শুধুমাত্র তাদের ধারণার উপর ভরসা করেই একটা কেস বন্ধ করতে পারে না। ইয়োভেন অল্টনের উপর ছিনতাইয়ের ঘটনার প্রমাণ করতে হবে, প্রমাণ হলে তবেই এই কেস সলভ হবে। ডিটেকটিভ কোগেন শেখ আন্ডার কনস্ট্রাকশন বাড়ির সামনের রাস্তার অপর পাশে একটা লাউঞ্জ বার ব্লুজে লাউঞ্জে গিয়ে সেখানকার মানুষ আর এমপ্লয়ীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। হতে পারে সেদিন রাতে কি হয়েছিল সেটা এখান থেকে কেউ না কেউ দেখেছে। সেখানকার বারটেন্ডার ডিটেকটিভ কোগেনকে জানায় সেদিন সন্ধ্যার দিকে সে বাড়ির সামনে একটা লোককে হাঁটাহাঁটি করতে দেখেছিল। কালো হুডি পরেছিল দেখে সেই লোকটার চেহারা সে দেখতে পায়নি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর সে একটা এসইউভি গাড়ি করে সেখান থেকে বের হয়ে যায়। পুলিশ এবার লাউঞ্জ বার ব্লুজে লাউঞ্জের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজে ডিটেকটিভ কগিন যে দেখতে পায় হিউম্যান অল্টনের মিনি ভ্যান এসে ক্রাইম সিনে থামে। তারপর সেই গাড়ি থেকে একজন নেমে হেঁটে চলে যায়। গাড়িটা ক্যামেরা থেকে অনেক দূরে ছিল, তাই সেখানে কারো চেহারা বোঝা যাচ্ছিল না। খুব বেশি তথ্য না পেলেও পুলিশের জন্য এটাই অনেক। এবার ডিটেকটিভ কোগিন দুয়ের সাথে দুই মেলাতে থাকে, অর্থাৎ তাকে রবার্ট যা যা বলেছিল সেই সময়ের সাথে এই সিসি ফুটেজের সময় মেলাতে থাকে। রবার্ট তাকে বলেছিল ইউভেন অল্টন তাকে ক্যাসিনোতে নামিয়ে দিয়ে সোজা চলে যায় রিহ্যাব সেন্টারে। সেই রিহ্যাব সেন্টারে ইউভেন অল্টনের বোনের ছোট ছেলে শেইন এখন এই কেসের একজন সাসপেক্ট কিলার, কারণ এর আগেও সে চুরি ডাকাতি করেছে। এমনও হতে পারে যে সেই ইউভেন অল্টনের সাথে কিছু সময়ের জন্য রিহ্যাব থেকে বের হয়েছিল, তারপর সে নিজেই ইউভেন অল্টনকে খুন করে তার কাছ থেকে টাকা নিয়ে আবার রিহ্যাব সেন্টারে চলে আসে। একজন মাদকাসক্ত ব্যক্তির পক্ষে এরকম করা খুব একটা অস্বাভাবিক কিছু না। ডিটেকটিভ কোভেন রবার্টকে তাদের এই ধারণার কথা বললে সে পুলিশকে জানায় শেইন এরকম একটা কিছু করতেও পারে, কারণ তার মাদকাসক্তি অনেক বেশি। হতে পারে সে ইউভেন অল্টনকে খুন করার কথা ভাবেনি, সে হয়তো শুধু তাকে আঘাত করেছিল। ডিটেকটিভ কোভেন শেইনের সাথে কথা বলতে তার রিহ্যাবে যায়। সেখানে তাকে জিজ্ঞেস করে সে শেষ কবে ইউভেন অল্টনকে দেখেছিল। শেইন তাকে জানায় ইউভেন অল্টন শেষবারের মতো তাকে দেখতে এসেছে প্রায় এক মাস আগে, তার মানে খুন হবার দিন ইউভেন অল্টন এখানে আসেইনি। পুলিশ তাকে আবার জিজ্ঞেস করে যে সেদিন ইউভেন অল্টনের আসার কথা ছিল কিনা। সে পুলিশকে জানায় এই সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি। সাধারণত তাকে কেউ দেখতে আসলে আগের দিন পারমিশন নিয়ে রাখতে হয়, আর সেটা তাকে আগের দিনই জানিয়ে দেয়া হয়। এর মানে ডিটেকটিভ কোগেনের ধারণা ভুল, সে ইউভেন অল্টনের মৃত্যুর সাথে কোনোভাবে জড়িত না। ডিটেকটিভ কোগেন রিহ্যাব সেন্টারে খোঁজ নিয়ে জানতে পারে সেদিন ইউভেন অল্টনের আসার কোন অ্যাপ্লিকেশন সেখানে নেই। তবে কি রবার্ট তাকে মিথ্যে তথ্য দিয়েছিল? কোগেন আবার লাউঞ্জ বার ব্লু জে লাউঞ্জের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। 2010 সালের 4 এপ্রিল ঠিক বিকেল 6:12 ইউভেন অল্টনের গাড়ি ক্রাইম সিনে এসে পৌঁছায়। ডিটেকটিভ কোগেন এবার রবার্টের বাড়িতে যায় তাকে জিজ্ঞাসাবাদ করতে। ডিটেকটিভ কোগেন তার বাড়ির সামনে গিয়ে তাকে ফোন দিলে সে জানায় সে ব্রায়ানের বাসায়। এরপর আরেকদিন সে তার সাথে কথা বলবে, আজকে সময় হবে না। এরপর একটু সন্দেহ লাগে ডিটেকটিভ কোগেনের, সে তখনই ব্রায়ানকে ফোন দেয়, জিজ্ঞেস করে তার বাবা কোথায়। ব্রায়ান তাকে জানায় তার বাবা অনেকক্ষণ আগেই তার বাসা থেকে বের হয়ে গেছে, এতক্ষণে বাসায় পৌঁছে যাওয়ার কথা। সে আরো জানায় সে তার বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তাকে জানাবে যে সে কোথায় আছে। কিছুক্ষণ পরে ডিটেকটিভ কোগেনের কাছে আরেকটা ফোন কল আসে। ব্রায়ান তাকে ফোন দিয়ে জানায় তার বাবা বাড়ির ভেতরেই আছে। তাহলে রবার্ট ডিটেকটিভ কোগেনকে মিথ্যে কথা বলল কেন? ডিটেকটিভ কোগেন বাড়ি জানালা দিয়ে রবার্টকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি জানি তুমি বাড়িতেই আছো, এখনই বের হয়ে আসো, নইলে আমরা তোমাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। এতে রবার্ট ভয় পেয়ে যায়। সে বুঝে যায় যে এখন আর কোনো কিছু লুকোনোর নেই। সে বাড়ির ভেতর থেকে চিৎকার করে বলতে থাকে, পুলিশ যদি ভেতরে আসে তাহলে সে নিজেকে গুলি করে আত্মহত্যা করবে। ডিটেকটিভ কোগেনের বুঝতে আর বাকি থাকে না, পুরো ঘটনাটা তার কাছে স্পষ্ট হয়ে যায় তখন। ডিটেকটিভ কোগেন রবার্টকে শান্ত করে তার বাসার ভেতরে ঢুকে, বাসায় ঢুকে দেখতে পায় তার হাতে একটা পিস্তল। সে সেই পিস্তল তার মাথায় ধরে কান্না করতে থাকে। ডিটেকটিভ কোগেন বুঝতে পারে না কি করবে। ডিটেকটিভ কোগেন দেখতে পায় তার বাড়ির আশেপাশে বেশ কিছু সিসি ক্যামেরা আছে, সেগুলোর ফুটেজ সংগ্রহ করে দেখতে শুরু করে। সে সিসিটিভি ফুটেজে দেখে রবার্টের কথা মতো শিয়ার ইউভেন অল্টন রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় ফেরে। রবার্ট বলেছিল তার রেস্টুরেন্ট থেকে ফিরে এসে বাসায় প্রায় 1-2 ঘন্টার মতো ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসায় ফেরার 10 মিনিট পরে তারা আবার বের হয়ে যায়। রবার্ট আর ইউভেন বাসা থেকে বের হয়ে যাওয়ার প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়। তারপর ক্যামেরায় দেখা যায় রবার্ট গাড়ি নিয়ে ফিরে আসে, কিন্তু তার সাথে ইউভেন অল্টন নেই। কিছুক্ষণ পরে রবার্ট তার জামা বদলে আবার গাড়িতে উঠে চলে যায়। এবার ডিটেকটিভ কোগেন একটু অবাক হয়ে যায়, কারণ লাউঞ্জ বার ব্লু জে লাউঞ্জের বাইরে থাকা সিসি ফুটেজে ইউভেন অল্টনের গাড়ি থেকে একটা লোককে কালো হুড়ি পরে বের হতে দেখা গিয়েছিল, আর এখানে রবার্ট সেই একই কালো হুড়ি পরে বাড়ি থেকে বের হয়, আর দুটোই দেখতে একই রকম। ডিটেকটিভ কোগেনের আর বুঝতে বাকি থাকে না রবার্ট নিজেই তার স্ত্রীকে খুন করেছে। পুলিশ তার বাসায় তল্লাশি চালিয়ে একটা চিঠি খুঁজে পায়, সেই চিঠিটা রবার্ট তার থেকে ব্রায়ানকে লিখেছিল। সেখানে সেই ইউভেন অল্টনকে খুন করার কথা স্বীকার করে। এবার পুলিশের আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না, তারা তাদের খুনিকে পেয়ে গেছে। কোর্টে রবার্টকে খুন করার কারণ জিজ্ঞাসা করা হলে সে বলে ইউভেন অল্টন নাকি তাকে বাধ্য করেছে তাকে মেরে ফেলার জন্য, সে নাকি তার সাথে সুখে ছিল না, সে নিজেই এটা চেয়েছিল। তারপর রবার্ট আউজারের মানসিক অবস্থার কথা চিন্তা করে হাইকোর্ট তাকে বিনা জামিনে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্স ফাইলস সত্য ঘটনা দ্য মার্ডার অফ ইয়েভেন ওয়ালটন। আর এখন সময় হয়ে গেছে আজকের কুয়াশার আরেকটি গল্প যাবার। আজকের কুয়াশার গল্পটি লিখেছেন জাসিয়া বিনতে শামিম, আর গল্পের নামটি শুরুতে আজকে শুরুতে বলে দিচ্ছি, গল্পের নামটি হচ্ছে নিষিদ্ধ বারান্দা। আসুন তাহলে নিষিদ্ধ বারান্দা শুরু করে দিই। প্রথম পর্ব এখন শুনব, তারপর আবার ফিরে আসছি আজ শর্মিন আপনাদের কাছে। আপনি আছেন কুয়াশায় এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
দোস্ত, এখানে তো অনেক ঠান্ডা।
সমুদ্রের পাড়ে রাতের বেলা ঠান্ডা লাগবে না তো কি লাগবে তোর? বলেছিলাম যে জ্যাকেটটা পরে আনে।
দিনে তো কোনো ঠান্ডাই ছিল না, এখন এই যে অবস্থা হবে সেটাকে জানতো? তাড়াতাড়ি শুট শুরু করতো, আমি ঠান্ডায় জমে যাচ্ছি।
আজকে সারা রাত এখানেই থাকবো, কোনো চিন্তা করিস না তুই। সকাল হতে হতে তুই জমে বরফ হয়ে যাবি, তারপর।
ও মাই গড, গড,
এটা কি?
আরে দূর গাধা, বাতাসে গাছ থেকে ডাব বা কিছু একটা পড়ছে হয়তো বা, আর ওইটা রাস্তার কুকুর। তুই এত ভয় পাস?
ভয় আমি একা পাইনি, তুই শুরু করতো। আচ্ছা, শ্মশান ঘাটের ব্লকটা জমবে তো?
জমবে না মানে, এটা সবচেয়ে বেশি ভিউ পাবে, তুই দেখিস। শুরু করলাম আমি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ এভরিথিং ইজ গোয়িং গুড। আমি ব্যাটম্যান, ইয়ে মানে সাদমান, আবারও চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল নাইট মিশন। সব সময়ের মতো আজকেও আমার সাথে রয়েছে মেহরাব।
হ্যালো।
তবে মিলি আজকে নেই, কারণ ও ভয় পেয়েছে। জাস্ট কিডিং গাইস, আজকে আমরা এসেছি কক্সেস বাজার।
এটা তো আমাদের এলাকাবাসীর জন্য খুশির খবর।
একদম লুকিয়ে লুকিয়ে আমরা চলে এসেছি, কারণ আমরা এখন যেখানে আছি এখানে বিকেল 5টার পর ঢোকা একদম নিষেধ। খুব কঠোর নিয়ম মানা হয় এখানে। তবে সবসময় কিন্তু নিয়ম মানলে হয় না, নিয়ম তো ভাঙার জন্যই নাকি। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে খোলা বিস্তীর্ণ মরুভূমি, এটা মরুভূমি না, আমরা এসেছি কক্সেস বাজারের সব থেকে পুরনো শ্মশানঘাটে। সব পর্যটন সীমানা পেরিয়ে এই শ্মশানঘাট। শোনা যায় এই শ্মশানঘাট 500 বছর আগেকার, আবার কেউ কেউ বলেন এটা তারও অনেক আগে। তবে এই শ্মশানের বিশেষত্ব হচ্ছে এখানে অনেক অনেক বছর আগে একটা মেয়েকে জীবিত পুড়িয়ে মারা হয়েছিল। কেন মারা হয়েছিল সেটা কেউ জানে না।
তবে এখনো নাকি সেই মেয়েটাকে দেখা যায় এখানে লাল শাড়ি পরে ঘুরে বেড়ায় আশেপাশে। শুধু একা না, তার সাথে কালো বর্ণের কুকুরও থাকে। এই এলাকায় কম বেশি সবাই দেখেছে তাকে। যেই দেখেছে তাকে সে আর বাঁচতে পারেনি, পরের দিনই তীব্র জ্বরে মারা গেছে। যাবার আগে শুধু বলে গেছে ও আমাকে নিয়ে যাবে, ও আমাকে নিয়ে যাবে। লাল শাড়ি, কি সুন্দর মায়া। বলা হয়ে থাকে সেই মেয়ে রূপী প্রেতাত্মাকে যেই দেখে সেই মারা যায়।
আর তাই আজ আমরা এখানে এসেছি এই গল্পের সত্যতা যাচাই করতে। থাকবো একদম ভোর পর্যন্ত, দেখা যাক কি হয়।
ইন্টারশুট শেষ, এরপর এখানে থাকবি নাকি স্পট চেঞ্জ করবি?
চল একটু ওইদিকে গিয়ে বসি, আশেপাশে পোড়া কাঠও আছে, দেখে একটু ভয় ভয় লাগবে মনে হয়।
ঠিক আছে চল।
হোয়াট,
আরে দেখে হাঁটবি না?
এটা কি আমার পায়ের নিচে?
গাছের মরা ডাল,
পা কেটে গেছে আমার।
এই তো চলে এসেছি, বস।
শুরু করি তাহলে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে কিছু পোড়া কাঠ, ঠিক এখানেই মানুষ পোড়ানো হয়।
কিন্তু যার জন্য বসে আছি তাকে তো দেখতে পাচ্ছি না, উল্টা মশা কামড়াচ্ছে।
ভিউয়ার্স, আজকে আমরা প্রমাণ করব যে শত বছর পুরনো সেই মেথ আসলে সত্যি নাকি গুজব। এখন সময় রাত 11:30, কিপ ওয়াচিং।
ঠান্ডায় জমে যাচ্ছি, ক্যাম্পার করলে কেমন হয় রে? আশেপাশে কাঠ তো আছেই,
তখন তোর অন্ধকার থাকবে না, মুডটাই নষ্ট হয়ে যাবে।
ঠিক আছে, কি আর করা, বেশি বুঝলে যা হয়।
আরে ঘুমাচ্ছিস কেন তুই? হে মেহরাব, ওঠ।
ঘুমায় নাই, বল কি হয়েছে, দেখেছিস কিছু?
না, শেষ ভিডিওটা করে ফেলি চল, রাত তো অনেক হলো, একটু পরে কিন্তু ভোর হবে।
আচ্ছা তুই ক্যামেরা রেডি কর।
এই সাদমান, সাদমান তোর পিছনে।
কি আমার পিছনে? কই কিছুই তো নেই, গাধা গোধাকার একটা।
না না, আমি দেখেছি কিছু একটা, একজন দাঁড়িয়ে ছিল তোর ঠিক পেছনেই।
তাহলে আমি দেখলাম না কেন রে বাবা?
বুঝলাম না।
এখানে কিছুই নেই, সব মানুষের অন্ধবিশ্বাস। কেউ হয়তো এখানে কাউকে হাঁটতে দেখেছিল, আর সেই থেকে শুরু হয়ে গেছে এই ভূতের বিশ্বাস। ভূতচুত বলে তো কিছু নেই আসলে।
কিন্তু
ঠান্ডায় কাঁপছিস, তার মধ্যে লম্বা একটা ঘুম দিয়ে উঠেছিস। আমি সারা রাত একা বসেছিলাম, কিচ্ছু দেখলাম না, আর উনি ঘুম থেকে উঠেই ভূত দেখে ফেলেছে। হেলুসিনেট করেছিস তুই, আর কিচ্ছু না।
আচ্ছা
শুরু করলাম। হ্যালো ভিউয়ার্স, সময় এখন ভোর 4টা ছুঁচি করছে, অ্যান্ড অ্যাজ ইউ প্রেডিক্ট উই ডিড সি এ গোস্ট। জাস্ট কিডিং ম্যান, প্রতিবারের মতো আমি আবারও প্রমাণ করলাম যে এখানে ভূতের কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ সবকিছুই গুজব। এখানকার মানুষ যতই বলুক না কেন যে এখানে ভূত আছে, একটা মেয়েকে মাঝরাতে লাল শাড়ি পরে সাথে একটা কালো বর্ণের কুকুর নিয়ে হাঁটতে দেখেছে অনেকেই। আসলে এগুলো সব বানিয়ে বানিয়ে বলা। আই এম সো সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ গাইজ, বাট দ্য ট্রুথ ইজ, ভূত বলতে কিচ্ছু নেই। ওয়েল, আই এম গোয়িং টু র্যাপ আপ মাই ব্লগ হেয়ার, কিন্তু এরকম আরো হন্টেড প্লেসের এক্সপোজার পেতে স্টে টিউনড টু মাই চ্যানেল, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।
এখন চল তাহলে হোটেলে ফিরে যাই।
চল, কমপ্লিটলি ওয়েস্ট অফ টাইম।
সাদমান ঢাকা ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই ভূত প্রেতাত্মা হরর ফিল্মস এগুলোর প্রতি অনেক আগ্রহ তার। যে বয়সে সব কার্টুন দেখত, সেই বয়সে সাদমান দেখতে হলিউডের নাম করা সব ভয়ঙ্কর মুভিজ। বাসায় তার রুম ভর্তি শেলফে সব ভূতের গল্পের বই। কলেজে ওঠার পর নিজে নিজে অনেকবার প্ল্যানচেটের চেষ্টা করেছে, কিন্তু কিছুই পায়নি। গ্রামের বাড়িতে গিয়ে রাতের বেলা পুকুর পাড়ে সারা রাত বসে থাকত, তবুও কোনো ভূত দেখতে পায়নি। অথচ দাদির কাছে পুকুর ঘাট নিয়েই অনেক ভূতের গল্প শুনেছে সে। ছোটবেলা থেকে অতি প্রাকৃতিক বিষয় নিয়ে এত আগ্রহ থাকার পরও যখন বাস্তবে এগুলোর কোনো অস্তিত্বই খুঁজে পায়নি, তখন থেকেই সাদমান ঠিক করল তার মতো অন্যদের ভুল ধারণা সে ভাঙবে। ভুল বা প্রেতাত্মা নিয়ে মানুষের কুসংস্কারকে মিথ্যা প্রমাণ করবে সে। আর এজন্যই এই জেনারেশনে ইউটিউব ছাড়া আর বড় কোনো মাধ্যম হতেই পারে না। আর যেই ভাবা সেই কাজ। সাদমান শুরু করে তার ইউটিউব চ্যানেল নাইট মিশন। সাদমান নিজে একা একা একটা হন্টেড প্লেসে গিয়ে সেখানে সারা রাত থেকে ক্যামেরাতে ভিডিও করে নিয়ে আসে, আর সবাইকে দেখিয়ে দেয় যে সেখানে ভূত বলতে কিছুই নেই। এভাবেই আস্তে আস্তে সাদমানের বন্ধু মেহরাব আর মিলিও যোগ দেয় তাদের সাথে। সাদমান আর মিলি খুব সাহসী হলেও মেহরাব একটু ভীত প্রকৃতির, কিন্তু তবুও মেহরাব সবসময় সাদমানের সঙ্গেই থাকে। তার সাথে সাথে সব হন্টেড প্লেসে যায়। নিষিদ্ধ কোনো কিছুর প্রতি সবার আকর্ষণটা যেন একটু বেশিই থাকে।
না, এবারের ভিডিওটা একদম কোনো ভিউই পেলাম না।
50,000 কি কম নাকি?
আর আমাদের আগের ভিডিওগুলো এই পর্যন্ত কত ভিউ পেয়েছে তুই দেখ।
1,00,000-এর বেশি।
সেই তুলনায় মাত্র 50,000 কম না? এত কষ্ট করলাম এই ভিডিওটার জন্য, সারাটা রাত আমরা মশার কামড় খেলাম, তারপরও
বলেছিলাম শ্মশানঘাটের ভিডিও তেমন জমবে না। কিছুই তো দেখাতে পারিসনি, শুধু হু হু বাতাসের শব্দ আর একটা কুকুর। ওরকম খোলা জায়গায় বাতাস তো থাকবেই।
এর পরের ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে হবে, একদম থ্রিলার টাইপের। আচ্ছা, এ নিয়ে পরে ভেবে দেখব। মিলি কইরে
ওয়াজ ক্লাসে আসে নাই
কেন? কি হয়েছে ওর? দাঁড়া ওকে একটা ফোন দি।
ফোন দেওয়া লাগবে না, ও ঘুম থেকে উঠতে পারেনি তাই ক্লাস মিস করছে।
তোদের না আজকে মিড এক্সাম ছিল?
হুম।
তাহলে ও মিড মিস দিল?
হুম।
আরে হু হু করছিস কেন তুই?
ওকে নিয়ে কথা বলতে ভালো লাগছে না, বাদ দে, ওর পরীক্ষা ও বুঝবে।
তোর আবার ঝগড়া করেছিস?
না।
তোরা যে কি করিস ভাই বুঝি না আমি। এরা তুই আমাকে এক ঘন্টা ধরে বসে রেখেছিস।
আরে আর বলিস না, রাস্তায় এত জ্যাম ছিল।
এখান থেকে তোর বাসার দূরত্ব কিন্তু মাত্র 10 মিনিটের।
আমি কি হেঁটে এসেছি নাকি? রিক্সা নিয়ে এসেছি, ছোট্ট একটা রাস্তা, সারাদিন গাড়ির কারণে জ্যাম লেগেই থাকে।
আচ্ছা বাবা বাদ দে, তোর আর মেহরাবের কি হয়েছে এটা বল আগে।
কই, কিছু না তো।
কিছু একটা তো হয়েছে, বল না আমাকে।
আরে ধুর, আমি সেদিন মুকিতের সাথে দেখা করতে গিয়েছিলাম বলে রাগ করেছে। মুকিতের সাথে দেখা করতে গেলে ওর কি বলতো, ও আমার কি হয়?
আরে ওর ব্যাপারটা তো তুই বুঝিস নাকি।
থাক বাদ দে। আচ্ছা তোর লাস্ট ব্লকটা তো মার খেলো, এখন কি করবি?
খুব তাড়াতাড়ি এর পরের ব্লকের কাজটা শুরু করব। ড্যামেজ কন্ট্রোল করতে হবে রে। ভাবছি এবার সব থেকে বেশি গল্প যে জায়গাটাকে নিয়ে আছে সেখানেই যাব, যেখানে যাওয়ার সাহস আজ পর্যন্ত কারোরই হয়নি।
আমি এরকম একটা জায়গার নাম শুনেছি।
কোথায় বলতো?
আশুলিয়ার দিকে একটা বাড়ি আছে, খুব সম্ভবত 3 তলা বাড়ি।
ঠিকানা জানিস?
না, এর বেশি কিছু মনে পড়ছে না।
ধ্যাত,
আমি পুরো ডিটেলসটা বের করে তোকে জানাবো।
জোস, আর কি কি শুনেছিস তুই বাড়ির সম্পর্কে বলতো।
এখন আমার কিছু মনে নেই, শুধু মনে আছে এই বাড়িতে যেই যায় সেই নাকি উধাও হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না তাকে। ডেড বডিও নাকি পাওয়া যায় না, কোথায় যায় কি হয় কেউ তা জানে না।
তুই কি সব বানিয়ে বানিয়ে বলছিস?
আরে না, আসলে কোন একটা নিউজ পেপারে যেন পড়েছিলাম। আচ্ছা আমি জানাবো তোকে।
ওকে, আর মেহরাবকে নিয়ে এত চিন্তা করিস না, ও কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে।
ও যে কেন হুটহাট করে এমন করে আমি একদম বুঝতে পারি না।
তোরা সেই স্কুল লাইফ থেকে কিন্তু একসাথে, কিছুটা অধিকার তো থাকবেই।
সেটাই বা কেন থাকবে, এটা আমার লাইফ।
বুঝছি, বাট তোদের এই একই নাটক দেখতে দেখতে আমি একেবারে টায়ার্ড, বুঝছিস? তারপর বুঝেছিস হয়েছে কি?
সাদমান, সাদমান তোর পেছনে। সাদমান চল এখান থেকে, ওঠ।
আরে কি বলছিস তুই, কি হয়েছে?
কোথাও যেতে দিল না।
তোর পেছনে সাদমান দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরা।
কোনো লাভ নেই, কেউ বাঁচতে পারবে না।
সাদমান, যাক যাক তাহলে, ওটা স্বপ্ন ছিল। কিন্তু আমি এই জিনিসটাই বারবার কেন দেখছি, মেয়েটার চেহারাটা দেখা হলো না। আমি কি আদৌ কিছু দেখেছিলাম নাকি সব আমার হ্যালুসিনেশন?
কিরে তোকে এরকম দেখাচ্ছে কেন?
কিরকম?
রাতে ঘুমাসনি?
না, ঘুম আসেনি।
মিলির ব্যাপারটা নিয়ে চিন্তায় পড়েছিস না?
আরে না, কি শুরু করলি বলতো, শুধু মিলি মিলি আর মিলি। আমি ক্লাসে গেলাম।
আরে চলে গেল কেন?
না, আজকেও বাসে ফিরতে ফিরতে রাত হয়ে গেল, রাস্তায় একটা রিক্সাও নেই। মাত্র বাজে রাত 11টা, এত তাড়াতাড়ি সব রিক্সা গেল কোথায়? ওখানে কে দাঁড়িয়ে আছে? এক্সকিউজ মি, আপনার কি কিছু লাগবে?
না।
এত রাতে একা একা এখানে দাঁড়িয়ে আছেন তো, তাই ভাবলাম কোনো হেল্প করতে পারি কিনা।
লাগবে, অনেক কিছু লাগবে।
কিছু বললেন? আচ্ছা, আমি কি আপনাকে আগে কোথাও দেখেছি?
হয়তো বা না, হয়তো বা হ্যাঁ।
হ্যালো, আপনি কোথায় যাচ্ছেন? এই যে, অদ্ভুত, ওনাকে চেনা চেনা মনে হলো কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না। যাক গে, ও মা, উনি না এই রাস্তা দিয়ে হাঁটছিল, এখন কোথায় গেল? আচ্ছা থাক, গাড়িতে উঠে গেছে মনে হয়, কিন্তু ওনাকে আসলেই অনেক চেনা চেনা লাগছিল।
সাদমান, আরে মেহরাবও আছে দেখছি, তোরা আজ এখানে কি মনে করে রে? তোদের তো জীবনেও লাইব্রেরিতে খুঁজে পাওয়া যায় না।
কেন, আমরা কি লাইব্রেরিতে আসতে পারি না?
নিশ্চয়ই তোদের মধ্যে কেউ কোন একটা মেয়েকে পছন্দ করেছিস যে এখানে এসে বসে আছে, তাই তোরাও এখানে চলে এসেছিস, ঠিক বলেছি না?
তাই এটা লাইব্রেরি, এখানে এত কথা কিসের রে?
ও তাই তো, চল বাইরে চল।
আর একটু থাকি না?
না, ওট বলছি।
উফ,
এখন বল এমন কি জরুরি খবর যার জন্য আমাদের পড়া ডিস্টার্ব করলি?
ইস, উনি খুব পড়ছিল, এসব ঢং আমার সামনে দেখাবি না, তোদের আমি খুব ভালো করেছিলি। শোন, আমি আশুলিয়ার বাড়িটার খোঁজ পেয়েছি। আশুলিয়ার শেষ দিকে অনেক গাছপালার ভেতর ছোট্ট একটা তিনতলা বাড়ি। এই বাড়ির মালিক অনেক আগেই মারা গেছে, কিভাবে মারা গেছে এটা কেউ জানে না। বাড়িটা দেখতে খুব সুন্দর, মানুষ অনেক বছর সেখানে যাওয়া আসা করে না, তাই আশপাশে ঘন জঙ্গল হয়ে গেছে। সেই জঙ্গলের ভেতরে ধপধপে সাদা একটা বাড়ি, এত সুন্দর একটা বাড়ি। এর মালিক মারা যাবার পর তার ছেলে এই বাড়িটাতে উঠেছিল কিছুদিনের জন্য, সেই ছেলেটাও নিখোঁজ। এরপর থেকে এই বাড়ি অনেকে দখল করার চেষ্টা করেছে, কিন্তু ফলাফল সেই একই। বাড়িটার নাম হচ্ছে বইঘর। বাড়ির মালিক অনেক নাম করা একজন লেখক ছিলেন। ঘর ভর্তি শুধু বই আর বই। লেখালেখির জন্য খুব নিরিবিলি একটা জায়গা খুঁজে বের করেই তিনি এই বাড়িটা বানায়। শুনেছি এই বাড়িতে আগে যারাই ভাড়া নিত তাদের সাথে অদ্ভুত সব ঘটনা নাকি ঘটত। বাড়িটার কোনো নির্দিষ্ট রুম ওরকম না, কিন্তু পুরো বাড়িটাই কিন্তু হন্টেড। ভেতরে কি আছে না আছে কেউ জানে না, কেউ কখনো কিছু দেখেও নি, আর যারাই নাকি দেখেছে তারা কেউ বেঁচেই নেই। ইন্টারেস্টিং, তাই না?
আমরা যদি মরে যাই?
আরে দূর, এই বাড়িকে ভূতুরে বাড়ি বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সবাই যে বলে বাড়িটাতে কেউ থাকে না, আমার কিন্তু এটা বিশ্বাস হচ্ছে না। মনে হয় এখানে কেউ থাকে যে এই বাড়িটা দখল করে রেখেছে, তার জায়গায় যেন আর কেউ আসতে না পারে সেজন্যই সে নিজেই এসব রুটিয়ে বেড়াচ্ছে। অন্ধবিশ্বাস দিয়ে যে কোনো কিছু আটকে রাখা খুবই সহজ।
হতে পারে। তো আমাদের ব্লগের নেক্সট স্টপ এই বাড়িটা হলে কেমন হয়?
অনেক বেশি জোস, আমি মনে মনে এরকম কিছুই একটা খুঁজছিলাম। কবে যাবি বলতো?
আমি না গেলে হয় না?
বসে থাক তুই বাসায়, ভিতুর ডিম কোথাকার। সাদমান, আমি আর তুই যাব। কয়দিন থাকবি?
সকাল সকাল চলে যাব, তারপর সারা দিন আর সারা রাত সেখানে থেকে পরদিন সকালবেলা আবার চলে আসবো, হবে না?
পারফেক্ট, তাহলে এই উইকেন্ডটাতেই আমরা ওখানে চলে যাচ্ছি।
আচ্ছা, এই তুই যাবি না?
আমি আচ্ছা দেখি যাব।
আচ্ছা দেখি যাব, এসবের মানে কি? গেলে বল যাবি, না গেলে বল যাবি না।
আচ্ছা যাব।
তাহলে তো হয়ে গেল।
সাদমান, মিলি আর মেহরাব যে বাড়িটাতে যাওয়ার প্ল্যান করেছে সেটা আশুলিয়ার মৃত্যু বাড়ি নামে পরিচিত। সে বাড়িতে যে একবার পা ফেলে সে আর ফিরে আসে না। বাইরের কেউ জানে না বাড়িটাতে আসলে কি আছে। যারা কৌতূহল বা বাড়ি দখল করার উদ্দেশ্য নিয়ে গিয়েছিল তাদের আর কোনোদিন দেখা যায়নি। একবার সেই এলাকার একজনের বাড়িটি ভেঙে সেখানে নতুন করে একটা কিছু করার পরিকল্পনা করেছিল। তার পরিকল্পনা বাস্তবায়ন করার আগের রাতে তার লাশ পড়েছিল সে বাড়ির সামনে। কেন বা কিভাবে কেউ জানে না। এরপর থেকে সবে বুঝে গেছে এই বাড়ি নিয়ে কোনো লোভ বা কৌতূহল থাকা যাবে না, তবেই আর রক্ষা নেই। কিন্তু বাইরে থেকে দেখতে বাড়িটা একদম স্বাভাবিক আর দশটা বাড়ির মতোই। এদিকে কক্সবাজার থেকে আসার পর মেহরাব এক রাতও ঠিক মতো ঘুমোতে পারছে না। তার বারবার মনে হচ্ছে সেই রাতে শ্মশান ঘাটে সে কিছু একটা দেখেছিল। সাদমান তার কথাকে হ্যালুসিনেশন বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আসলে কি সেটা মেহরাবের হ্যালুসিনেশন ছিল?
শুনছি মনে হয়, কি যে হচ্ছে আমার সাথে এসব, আমি কি পাগল হয়ে যাচ্ছি?
হ্যালো
মিলি, তুই কি জেগে আছিস?
জেগে না থাকলে তোর ফোন ধরলাম কি করে? কি হয়েছে তোর?
সাদমানের লাস্ট ব্লগটা দেখছিস?
হ্যাঁ, কেন?
ওখানে আমরা ওইদিন কিছু দেখিনি ঠিকই, কিন্তু আসলে না ভুল বললাম, সাদমান কিছু দেখেনি কিন্তু আমি দেখেছি।
কি দেখেছিস?
একটা মেয়ে দাঁড়িয়ে ছিল সাদমানের পেছনে রাতের একদম শেষ সময়ে। সাদমান পেছনে ফিরতেই মেয়েটা বাতাসে মিলিয়ে গেল।
কি পড়েছিল মেয়েটা?
আমি ঠিক মনে করতে পারছি না।
শোন, এগুলো সব তোর মনের ভুল। তুই বিশ্বাস করে নিয়েছিস যে ওই শ্মশান ঘাটে একটা মেয়ের প্রেতাত্মা আছে, যে কিনা অন্ধকার নামলেই সেখানে ঘুরে বেড়ায়। ওই গ্রামের মানুষের মতো তোর মাইন্ডেও এই ধারণাটা পুরোপুরি গেঁথে গেছে। তুই ধরে নিয়েছিলি যে এই রাত্রে তুই সেখানে একটা মেয়েকে দেখবি, ব্যাস তোর মস্তিষ্ক তোকে এই মেয়েটাকেই দেখাচ্ছে।
না, তুই বুঝতে পারছিস না, আমি এরপর থেকে মেয়েটাকে প্রায়ই দেখি। আমার মনে হয় ও সবসময় আমার আশেপাশে থাকে, ঘুরে বেড়ায়, আমাকে মনে হয় কিছু বলতে চায়।
মেয়েরা, তুই কি বলছিস এগুলো নিজে কি একবার শুনে দেখেছিস? তুই কি এখনো বাচ্চা ছেলে নাকি?
আচ্ছা, আমি রাখি। আমি জানি আমি মিথ্যা বলছি না, আমি হ্যালুসিনেটও করছি না, আমি জানি আমি সত্য বলছি, কারণ সেই মেয়েটা দেখতে অনেকটা আমার মায়ের মতো।
মেহরা, শুরুতেই বলেছিলাম ও একটু ভীতু প্রকৃতির। মেহরাবের বয়স মাত্র যখন 3 বছর তখন ওর মা মারা যায়। সবকিছু ঠিকঠাকই ছিল। মেহরাব আর তার বাবা একদিন বিকেলে ঘুরতে বেরিয়েছিল। মা বাসায় একা ছিল। বাবা সে বাসায় এসে দেখে তাদের বাসা দাউ দাউ করে আগুন জ্বলছে, গ্যাস লিক হয়ে আগুন ধরে গিয়েছিল। সে আগুনে কিচ্ছু বাঁচেনি, মায়ের কোনো স্মৃতিও মনে নেই তার, শুধু বাবার কাছে মায়ের একটা ছবি ছিল। সেই ছবিটা দেখি মেহরাব মায়ের স্মৃতি তার মনে রেখে দিয়েছে।
কাল রাতে আমাকে মেহরাব ফোন দিয়েছিল।
দিতেই পারে।
আরে না, সেটা না। কি সব অদ্ভুত কথা বলছিল, ও নাকি কাকে দেখেছে, ওর সাথে নাকি সবসময় কে একজন থাকে।
আরে বাদ দে তো, ও এরকম অনেক কিছুই বলে, ওর সব কথা বিশ্বাস করতে হয় না।
ওকে না কালকে অনেক বেশি টেন্স শোনাচ্ছিল।
কি রে, তোরা এখানে কি করছিস?
মানে
এখানে থাকবো না তো কোথায় থাকবো বল? ক্লাস নেই, বসে বসে চা খাচ্ছি। তুই খাবি?
না, ইচ্ছে করছে না।
আরে খা খা, চা খেয়ে মাথা ঠিক রাখ।
আমার মাথা ঠিকই আছে।
ওকে কুল,
আমরা পরশু রওনা দিচ্ছি তাহলে।
হ্যাঁ।
বাহ, তুইও যাবি নাকি?
যাবো না কেন? আচ্ছা তোরা চা খা তাইলে, আমি গেলাম, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে।
দেখেছিস, ওকে আমার একদম ঠিক মনে হচ্ছে না, কিছু একটা তোর হয়েছে।
আরে চিল ম্যান।
কে কে ওখানে? এখানে আপনার কিছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি কান্না থামান প্লিজ।
আমি কারোই বিশ্বাস করি না। ওইদিন কেউ আমার বাসায় যায় নাই, কেউ না। আমার বাপ ভাই সব সাইয়া সাইয়া দেখছে, কেউ কিছু কয় নাই। দেখে নিম, আমি সবাই দেখে নিম।
এই যে কোথায় গেলেন, শুনছেন? ও ও, এটাও তাহলে স্বপ্ন ছিল। কিন্তু এ কি, আমার মাথা দিয়ে রক্ত পড়ছে কেন?
কি রে মেহরাব, তোর মাথায় কি হয়েছে রে?
দরজার সাথে ধাক্কা লেগেছে।
চোখে দেখিস না তুই? ইস, দেখে তো মনে হচ্ছে ভালোই কেটেছে।
আমি ঠিক আছি।
ওই যে তোর পেছনে, সাদমান তোর পেছনে। কি আমার পেছনে? কিছুই তো নেই।
আমি আমি ক্লাসে গেলাম।
কিছুই তো বুঝতে পারলাম না।
হ্যালো মিলি, কোথায় তুই? আমি গাড়ি নিয়ে তোর বাড়ির সামনে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি।
একদম মিথ্যা কথা বলবি না তো, তুই তো মাত্র এলি। থাক নিচে, আমি নামছি।
আচ্ছা আয়।
তার চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি।
আরে এই তো ম্যাডাম চলে এসেছে।
মেয়েরা কোথায়?
ওকে এখন পিক করতে যাব।
আচ্ছা, ওকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে?
কেন হবে না বলতো, ওই তো আমার বেস্ট ডিওপি, ওকে ছাড়া হবে নাকি?
আরে মেয়েরা তো একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে।
কি রে গাধা, উঠে পড় গাড়িতে।
ওকে, তাহলে শুরু করা যাক আজকের ব্লগ।
তুই ক্যামেরা ধর।
কিপ রোলিং এন্ড গো।
হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আওয়ার নাইট মিশন এন্ড ইটস মি সাদমান দ্য ব্যাটম্যান এন্ড আই অ্যাম উইথ মেহরাব এন্ড মিলি।
হ্যালো গাইজ, আই এম ব্যাক।
হ্যালো, আই এম দ্য ডিওপি।
আজকে আমরা যাচ্ছি আশুলিয়ার দিকে এবং সেখানে রয়েছে বইঘর। নো, আমরা সেখানে বই পড়তে যাচ্ছি না, আমরা সেখানে যাচ্ছি ভূত ধরতে। হ্যাঁ, কারণ সবাই বলে থাকে যে সেই বাড়িটাতে নাকি অনেক ভূত, মানে প্রেতাত্মা বা মৃত মানুষের আত্মা থাকে। সেখানে যারাই যায় তাদেরকেই তারা মেরে ফেলে। সো আজকে আমরা সেখানে গিয়ে সেই ভূতগুলোকে ধরে নিয়ে চলে আসব। জাস্ট কিডিং, উই আর অন আওয়ার ওয়ে টু দেয়ার, লেটস সি হোয়াট উইল হ্যাপেন।
আরে জিপিএস কাজ করছে না, এখানে নেটওয়ার্ক নেই।
দ্যাট মিন্স উই আর লস্ট।
আরে না, আশপাশের কাউকে জিজ্ঞেস করলেই হবে, এখানকার সবাই এই বাড়িটা চিনে।
গুড আইডিয়া, দেখি কাউকে পাওয়া যায় কিনা। এই যে আঙ্কেল, এখানে বইঘর বাড়িটা কোন দিকে বলতে পারবেন?
আপনার গো এখানে কি কাম?
জি আঙ্কেল, মানে ইন্টারনেটে বাড়িটা আমি কিনেছি, তাই এখন দেখতে যাচ্ছি।
ওই বাড়ি কেউ বেসেও না কেনেও না।
আমরা ফটো জার্নালিস্ট, এটা রিপোর্ট করতে এখানে এসেছি।
ও আচ্ছা, আপনারা সাংবাদিক? সোজা গিয়া ডাইনে মোড় নিবেন, তারপর আবার ডাইনে গিয়া সোজা যাইতে থাকবেন, একবারে শেষ মাথায় ওই যে ওই বাড়ি।
ঠিক আছে, থ্যাংক ইউ।
ব্যাটা ঠিক রাস্তা বললো কিনা কে জানে,
গিয়ে দেখি।
আর কত সোজা যাব বলতো?
সামনে দিয়ে একটা লোক আসছে, একটু গাড়ি থামাতো, ওনাকে জিজ্ঞেস করি।
এই যে ভাইয়া, সাদা তিনতলা বাড়িটা কোন দিকে বলতে পারেন? বইঘর নামের বাড়িটা
কইতে পারবো না, আপনারা ওইদিকে যায়েন না, ভালো হইব না।
আমরা দূর থেকে বাড়ির কিছু ছবি তুলে চলে আসব, বাড়ির ভিতরে যাব না।
আচ্ছা, সোজা গিয়া বামে দেখবেন একটা চিপা রাস্তা আছে, এই গাড়ি ওই রাস্তায় ডুবব না, গাড়ি রাইখা হাইটা যাইতে হইব।
জি আচ্ছা, ধন্যবাদ।
শুনেন, আবারও বলতেছি, বাড়ির ভেতরে কইলাম ঢুকেন না, পালাইব না।
আচ্ছা ঠিক আছে।
উফ, কি ঝামেলা রে বাবা।
আমরা শুরুতেই দেখেছি সাদমান নামে একটি ছেলে প্রথম পর্বে, যে কিনা ভূতে বিশ্বাসী করে না, কিন্তু এই বিষয়ে তার প্রচন্ড আগ্রহ, তার প্রচন্ড ভালো লাগা, কিন্তু সে প্রমাণ করতে চায় যে ভূত বলে কিছু নেই। সে একটি ইউটিউব চ্যানেল খোলে যেখানে সে বিভিন্ন হন্টেড জায়গায় যেয়ে, যেসব জায়গা হন্টেড বলে পরিচিত সেরকম জায়গায় গিয়ে সে সারা রাত অপেক্ষা করে, দেখে যে সেখানে কিছুই নেই, সেটাই সে প্রমাণ করতে চায় এবং সেগুলো সে ইউটিউবে আপলোড করে দেয়। এবং তার দুজন বন্ধু আছে খুবই কাছের, একজনের নাম হচ্ছে মেহরাব আর একজনের নাম মিলি। সেরকম একটি শ্মশানে গিয়ে সাদমান কিছু দেখতে পায় না, তারা সারা রাত থাকে সেখানে, কিন্তু মেহরাব একটি মেয়েকে দেখতে পায় এবং সেই মেয়েটাকে সে দেখতেই থাকে সবসময়। কিন্তু সাদমানের ধারণা এটা একটা হ্যালোসিন ডেস্টিনেশন ছিল। এরপরে তারা একটা বাড়িতে যাবার প্ল্যান করে। এই বাড়ির ভেতরে ঢুকে যে বাড়িটি নিয়ে অনেক কথা জল্পনা কল্পনা আছে সেই বাড়িতে তারা থাকবে বলে ঠিক করে, সেই বাড়িতে তারা হাজির হয়। বাড়ির ভেতরে তারা ঢুকে নেই, দেখি আমরা বাড়ির ভেতরে ঢুকলে কি হয়। আসুন তাহলে আমরা দ্বিতীয় পর্ব শুনি, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন রাজ্য শারমিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
খুঁজে পেয়েছিস মনে হচ্ছে, গাড়ি কি তাহলে এখানেই রেখে যেতে হবে? আচ্ছা তোরা সবকিছু নিয়ে নাম তো।
এই রাস্তা তো পুরো গাছে ভরা, এখান দিয়ে যাবো কিভাবে?
এভাবেই যেতে হবে, খেয়াল রাখিস পায়ে যেন গাছের মরা ডাল না লাগে, পা কেটে যাবে।
চলে এসেছি ফাইনালি, দাঁড়া একটা শুট করি। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি এখানে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই বাড়িটি, অসম্ভব সুন্দর একটি বাড়ি।
দেখে তো মনে হচ্ছে আমরা একটা রিসোর্টে চলে এসেছি, কিন্তু আসলে কিন্তু তা না, আমরা এসেছি একটা হন্টেড প্লেসে। এই বাড়িটা খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক বছর এখানে কেউ আসে না, আর এই কারণে বাড়িটার আশপাশে ঘন জঙ্গলে ভরে গিয়েছে, এই বাড়িতে ঢোকার কোনো রাস্তাও নেই।
তো যাই হোক, আমরা এখন যাচ্ছি, মানে ঢুকছি এই বাড়ির ভেতর, দেখা যাক কি হয়। নাইট মিশন স্টার্টস ফ্রম হিয়ার।
ডান, গেটে তো তালা দেয়া, ভেতরে যাবো কিভাবে?
গেটটা তো খুব এত বেশি বড় না, এই গেট টপকে ইজিলি ভেতরে যাওয়া যাবে।
ট্রু দ্যাট, চল তাহলে। দাঁড়া, খাবার আর ব্যাগগুলো আগে ওই পাশে দিয়ে দিই।
মেরাপ, বাড়ির ভেতরে শুটটা করে ফেলি চল, বিকেল হয়ে গেছে আর এই আলোটাও কিন্তু বেশিক্ষণ থাকবে না।
আচ্ছা ঠিক আছে, মিলি ক্যামেরা ব্যাগটা দে তো।
এই নে।
সাদমান, ক্যামেরা তো অন হচ্ছে না।
মানে কি, চার্জ নেই নাকি?
আমি ব্যাটারি ফুল করে এনেছি, চার্জ থাকবে না কেন? দাঁড়া, আমার কাছে এক্সট্রা ব্যাটারি আছে, সেটা লাগিয়ে দেখছি। এই তো এবার হয়েছে, হুম শুরু করলাম।
ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি এই বাড়িটার ভেতরে। বলতেই হয় অসম্ভব সুন্দর একটা বাড়ি। এখন আমি দাঁড়িয়ে আছি এই বাড়ির সিঁড়ি ঘরে। বাড়িটা কিন্তু ডুপ্লেক্স বাড়ির মতোই, এই গোল সিঁড়ি দিয়ে দোতলা আর তিন তলায় যাওয়া যায়।
তো চলুন আপনাদেরকে আমরা ভেতরটা ঘুরিয়ে দেখাই।
অনেক বছর ধরে এখানে কেউ আসে না, দেখে বোঝা যাচ্ছে অনেক অনেক ধুলোবালি এই বাড়িটার ভেতরে।
ওকে ভিউয়ার্স, আরেকবার বলে দেই যে ক্যামেরার পেছনে কিন্তু রয়েছে আমাদের মেহরাব। গাইস, আমরা এখন যে রুমটিতে রয়েছি এটি এই বাড়ির মালিকের রুম। রুম নাকি লাইব্রেরি সেটা বোঝা যাচ্ছে না, অসংখ্য বই দেখতে পাচ্ছেন এখানে। আর এই রুমটার পাশেই রয়েছে একটা বারান্দা, বারান্দাটাও বিশাল বড়, কিন্তু এখানে কোনো ভূত নেই।
রাত তো এখনো শুরুই হয়নি, কে জানে আজকে হয়তো আমরা ভুল প্রমাণিত হব, আজকে হয়তো আমরা আসলেই হন্টিং কিছু না কিছু একটা দেখতেই পাব। লেটস সি।
মেহরাব, শেষ কর এখানেই, বাকিটুকু সন্ধ্যার পর।
আমরা তাহলে দুই তলার এই রুমটাতে থাকব?
হ্যাঁ।
মিলি কোথায় থাকবে?
আমি এদিকটা রুমটাতে থাকব।
এত দূরে রুমে কেন, পাশের রুমটাতে থাক না।
না, এই রুমটার সাথে বারান্দা নেই, রুমটাও ছোট আর অনেক বেশি ধুলা, ওই রুমটা একদম পারফেক্ট।
ঠিক আছে।
আমার কিন্তু এই বাড়িটা ভালোই লাগছে, সুন্দর ছিমছাম, শহর থেকে একদম দূরে একটা বাড়ি। এই বাড়িটা নিয়ে এত গুজব কেন যে ভাই, কে জানে।
হবে কোনো কারণে। সাদমান শোন, আমি পাশের রুমটে থাকব, এখানে ভাল লাগছে না।
তুই একা একা থাকতে পারবি?
পারবো না কেন।
বাহ, খুবই ভালো খুবই ভালো, যা তাহলে।
কিছু লাগলে বলিস।
লং জার্নি করে এসেছিস, এখন রেস্ট নিয়ে নে একটু, ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিয়ে নে, এরপর উঠে খাওয়া দাওয়া করে শুরু করব আমাদের নাইট মিশন।
আচ্ছা,
এসেছ তাহলে?
কে কে এখানে?
আমি চিনতে পারছ না?
তুমি এখানে এলে কি করে?
ও মা, আমি তো তোমার সাথেই থাকি, শুধু তুমিই তো দেখতে পাও আমাকে।
তোমাকে আর কেউ দেখতে পায় না? মিলি সাদমান কেউ না?
তুমি আমাকে কেন দেখতে পাও?
এই একই প্রশ্ন তো আমারও।
তুমি জানো আমার নাম কি?
কি
কি রে, তুই কি কারোর সাথে কথা বলছিলি?
না তো।
ও আচ্ছা, আমি আমার ফোনের চার্জার আনতে ভুলে গেছি, তোরটা একটু দে না।
ওই টেবিলের উপরে আছে, নিয়ে যা।
থ্যাংক ইউ দোস।
মিলি কোথায়?
সে পাওয়ার নেই আপনার ইচ্ছে।
ওকে, যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যাস।
ওকে।
আপনি আছেন, শুনতে পাচ্ছেন?
আসছি, দাঁড়া। আরে মিলি, তুই এখানে কি করে?
আমি বন্ধ করতো, খাবারের ব্যাগটা কোথায়?
কোথায় মানে? তোর কাছেই তো, তোর রুমে না তুই নিয়ে গেলি?
হ্যাঁ নিয়েছিলাম তো, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছিস?
আরে আমি তো নেইনি।
তুই না এসে নিয়ে গেলি, বললি তোর খিদে পেয়েছে।
কখন আমি নিলাম? আমি তো পরেই ঘুম।
তাহলে কি মেহরা বেশি ছিল আমার রুমে? ঘুমের মধ্যে আমি ঠিক মতো খেয়ালও করিনি।
ওই মনে হয়ে গিয়েছিল, ওর তো একটু পরপর আবার খিদে পায়। চলো রুমে যাই। মেহরাব, মেহরাব দরজা খোল।
দরজা তো খোলাই ছিল, ও রুমে নেই।
আরে কোথায় গেছে ও?
আছে হয়তো আশপাশে, দেখ তো ওর রুমে আবার খাবারের ব্যাগটা রাখা আছে কিনা।
দেখছি না কোথাও।
উফ, আমি ক্ষুধায় মরে যাচ্ছি।
দাঁড়া, ওকে ফোন দিচ্ছি। আমি 3 ঘন্টা ধরে চার্জ দিলাম ফোনে, আমার ফোনে একটুও চার্জ হয়নি, আশ্চর্য ব্যাপার।
সুইচ অন করতে ভুলে গিয়েছিলি মনে হয়।
আমি কি গাধা, তো তাই মনে হয়? সুইচ কেন আমি অন করতে ভুলে যাব? তুই ফোন দে তো ওকে।
আমার ফোনে নেটওয়ার্ক নেই, এদিকে ঢোকার পর থেকে নেটওয়ার্কটা পাচ্ছি না।
কি ঝামেলা বলতো, চল ওকে আগে খুঁজি। মেহরাব, এই গাধা, তুই এখানে কি করছিস?
রুমে ভাল লাগছিল না, তাই ভাবলাম নিচে একটু হাঁটাহাঁটি করি।
তোকে খুঁজতে খুঁজতে আমরা শেষ, সাদমান আরেকটু হলে হার্ট অ্যাটাক করত তোকে না পেয়ে।
ফোন দিবি না?
খুব তো নেটওয়ার্ক আছে এখানে, তাই না?
ও হ্যাঁ, তাও তো কথা। কেন খুঁজছিস বল?
খাবারের ব্যাগ কোথায় রেখেছিস তুই? খুঁজে পেয়েছে আমাদের।
আমি খাবারের ব্যাগ কোথায় পাবো?
তুই না মিলির রুমে গিয়ে সেখান থেকে নিয়ে এসেছিলি?
না তো।
সাদমান, তোর কাছে আছে, এটা তুই আবার কোন প্র্যাঙ্ক করছিস বলতো?
না রে মা, আমার কাছে নেই এটা, কোন ভূত নিয়ে যায়নি তো আবার।
ধরো
তুই মনে হয় ভুল করে গাড়িতে রেখে এসেছিস।
না, আমি নিয়ে এসেছিলাম, আমার স্পষ্ট মনে আছে।
এখন গাড়ি থেকে ওগুলো কে নিয়ে আসবে বল?
মিলি রেখেছে, মিলি নিয়ে আসবে।
আমি একা গিয়ে নিয়ে আসবো? এই সাদমান, গাড়ির চাবি দে তো, আমি এক্ষুনি যাচ্ছি।
আমি রুমে গেলাম বাবা, আমার ফোনে চার্জ নেই।
আচ্ছা।
কিরে সাদমান, কোথায় গিয়েছিলি? তোকে কত খুঁজলাম।
মানে কোথায় গিয়েছিলাম? তুই কোথা থেকে আসলি?
আমি তো রুমে ছিলাম।
ফাজলামে করবি না একদম, তুই তো একটু আগেই আমাদের সাথে নিচে ছিলি রে।
না তো। তোদের সাথে মানে?
মানে আমি আর মিলি আর তুই।
মিলি কোথায়?
মিলি গাড়ি থেকে খাবার আনতে গেছে।
খাবার তো আমার কাছে, আমার ক্ষুধা পেয়েছিল তাই আমি রুমে গিয়ে নিয়ে এসেছি, ওকে বলে তো নিয়ে এলাম।
কিন্তু আমরা তো তোর রুমে খুঁজলাম, তোকেও পাইনি, তোর খাবারও পাইনি।
ওই যে দেখ খাবারের ব্যাগ।
কি হচ্ছে এসব? তুই নিজে বললি যে তুই ওর রুমে যাসনি।
এক্ষুনি চল, মিলির কিছু একটা হয়ে যেতে পারে, আমি আমার রুমে ছিলাম।
চল এক্ষুনি।
সব দোষ আমার, আমি সব ব্যাগ নিজ হাতে গাড়ি থেকে নামিয়েছি, কেউ আমার কথা বিশ্বাসই করল না। এখন গাড়ি থেকে কিছু না পেয়ে ফিরে এসে আমি ওদের মাথা ফাটাবো। কে কে ওখানে
কোথায় যাচ্ছ?
কে আপনি? আপনার মুখ এত বিদ ঘুটে কেন?
আগুনে পুড়ছে, এত সুন্দর চেহারাটা আমার কিছু লাগে নাই, কেউ আমার বাসাইতে হয় নাই।
কে আপনি? কি বলছেন এসব?
আমার তো সিনা লাগবো না, আমি তোরে খুব ভালো করে আইছি।
কি কিভাবে কি চান আপনি?
তোরে সুন্দর মুখটা চাই, আমার এমনি থাকতে অনেক কষ্ট হয়। আমার কি দোষ?
যেতে দিন আমাকে প্লিজ, যেতে দিন।
সে বাড়ির ভিতর অদ্ভুত কাণ্ড, সে বাড়ির ভিতর একটি প্রেতাত্মা নাকি অন্য কিছু, একটি মেয়ে, মেহরাব যে মেয়েটাকে দেখেছিল সেই মেয়েটাই হয়তো বা নাকি, আমি জানি না। আমার ভীষণ ভয় করছে। যেখানে শেষ করছে সেখানে দেখেছি মিলির সঙ্গে কে যেন কথা বলছে, এবং মিলি ভীষণ ভয় পাচ্ছে, এবং মিলিকে সে আটকে রাখছে, মিলিকে সে যেতে দিচ্ছে না। সেখানেই শেষ হয়েছে দ্বিতীয় পর্ব। আমরা এরপর দেখি কি হয়, তৃতীয় পর্বে কি অপেক্ষা করছে। আসুন তাহলে শুনি তৃতীয় পর্ব, তারপর ফিরছি।
আরে ওই তো মিলি, আয় মিলি, মিলি
কোথায় যাচ্ছিস তোরা?
তোকে খুঁজতে তো যাচ্ছিলাম।
আমাকে খুঁজতে কেন? আমি তো এখানেই আছি।
তুই না গাড়িতে গিয়েছিলি?
চলে এসছি, গাড়িতে কিচ্ছু নেই।
হ্যাঁ, খাবারের ব্যাগ তো আমার রুমে।
যাক, সবাই ঠিকঠাক মতোই আছে। চল উপরে গিয়ে আমরা ব্লগ শুট করা শুরু করি।
চল। সাদমান, কোন ক্যামেরায় তো অন হচ্ছে না।
মানে কি?
হ্যাঁ, সব ক্যামেরা সব ব্যাটারি দিয়ে ট্রাই করছি, কোনো লাভ হচ্ছে না। সাদমান শুনছিস?
কি কি শুনবো?
হাসির শব্দ শুনতে পাচ্ছিস না?
না তো।
তার মানে আমি একাই শুনতে পাচ্ছি।
কি বিড়বিড় করছিস তুই?
কিছু না। মিলি কোথায়?
কি জানি, এখানেই তো ছিল, গেছে মনে হয় কোথাও।
বইঘর, বইঘরে এক রাত। এটা কোনো সাধারণ রাত না, এখানে বছরের পর বছর কেউ আসে না, কারণ এখানে যারা আসে তারা ফিরে যেতে পারে না। আচ্ছা, সাদমান, মিলি আর মেহরাব ওরা ঠিক আছে তো? নাকি ওদের রূপ ধারণ করে চারপাশে বিচরণ করে বেড়াচ্ছে কিছু অতৃপ্ত আত্মা?
মিলি, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস?
আয় আমার সাথে, তোকে একটা জিনিস দেখাবো, অনেক সুন্দর।
কিন্তু সেটা কোথায়?
ছাদের উপরে।
দাঁড়া, মেহরাবকে ডেকে আনি।
না, এটা ওকে দেখানো যাবে না।
কি এমন জিনিস যা আমাকে দেখানো যাবে কিন্তু ওকে দেখানো যাবে না? মিলি আস্তে হাঁট। উফ, অবশেষে ছাদে আসলাম। এখন বল কি দেখাবি।
এই যে আমার হাতের দিকে দেখ,
এই নীল আলোটা কিসের?
সামনে আয়, আয়।
তুই পেছনে যাচ্ছিস কেন? থাম, দাঁড়া, আমাকে দেখতে দে।
থেমে গেলে এটা আর থামবে না, দেখ।
দিস ইজ সো বিউটিফুল, দিস ইজ ট্রুলি বিউটিফুল।
Ah!
ও, আপনি এসছেন?
তোমার কাছে, তোমার হতে এসছি।
মেহরাব, দরজা খোল।
দরজা খুলো না, আমি ওদের আসতে দিব না।
ও আমার বন্ধু।
এখানে কেউ তোমার বন্ধু না, যা দেখবা সব বিশ্বাস করো না। তোমার বন্ধুর আর কেউ এখানে নাই।
মানে আপনি কি বলছেন এসব?
তুমি এবার চলো আমার লগে।
আমি কোথায় যাব?
আমার লগে যাইবা না?
না, আমি কেন আপনার সাথে যাব?
এখন এটা কইলে তো হইব না। আমি অনেক দূর থেকে আইছি তোমার নিতে।
মানে কি বলছেন আপনি এইসব? কাছে আসবেন না, খবরদার, খবরদার আমার কাছে আসবেন না।
বাড়িটাতে সে রাতে কেউই বাঁচতে পারেনি। পরদিন মিলির লাশ রাস্তার পাশে একটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একদম সাদা বর্ণের একটা মৃতদেহ, মৃতদেহে এক ফোঁটা রক্তও নেই। লাশ দেখেই সবাই বুঝতে পেরেছে কেন এমন হয়েছে। বাড়ির ভেতর আর ঢোকার সাহস পায়নি কেউ। যদি যেত তবে দেখতে পেত সাদমানের নিথর দেহ পড়ে আছে বাড়ির সামনে। ছাদ থেকে পড়ে মাথা ফেটে রক্ত ঝরছে, আর সেই রক্ত শুকিয়েও গেছে। আর মেহরাবের মৃতদেহ পড়ে আছে দুই তলার রুমে। রহস্য, রহস্য ঘিরে আছে পুরো বাড়ি। এই রহস্য ভেদ করার সাধ্য নেই কারো। কেউ কখনো জানতেও পারবে না রাতের অন্ধকারে এখানে কি হয়। কোন অশুভ শক্তি জেগে উঠে বাড়ির আঙিনায় কেউ জানে না, কেউ জানতেও পারবে না। সব কিছুই থেকে যাবে ঘন কুয়াশার আড়ালে। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা, যার নাম নিষিদ্ধ বারান্দা। লিখেছেন জাসি আবিদুল শামীম এবং নাট্যাংশ পরিচালনায় ছিল আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিল পৃথ্বীরাজ। আর জানিয়ে দিব আজকের এই নিষিদ্ধ বারান্দার বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। সাদমানের চরিত্রে অভিনয় করেছে সেতু, মিলির চরিত্রে নিতুল, মেহরাবের চরিত্রে নীরব, প্রতাপের চরিত্রে ছিল প্রিয়ন্তী, পথিকদের চরিত্রে ছিল শুদ্ধ এবং রিফা। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাচ্ছে কুয়াশা এক্সপ্রাইজ এবং কুয়াশা নিয়ে। এবং আপনারা যারা প্রতিযোগিতায় অংশ নিতে চান তারা গল্প পাঠাতে থাকুন kuasha89.2@gmail.com এই ঠিকানায়। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আজ শামীম বিদায় নিচ্ছি। Exclusively on FusionBD.com.